ওয়াশিংটন। শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, আর এখানে ওয়াশিংটনে শনিবার তবে বেলা ১২টা। আজ আমাদের মূল অনুষ্ঠানে রয়েছে সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
শনিবার সকালে ঢাকা থেকে একটি ট্রেন নীলফামারীর উদ্দেশ্যে যাত্রা করে। নির্বাচনী এই ট্রেন যাত্রার নেতৃত্ব দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রয়েছে ওয়াশিংটনে আয়োজিত ফটো সাংবাদিক শহীদুল আলমের গ্রেফতারির ব্যাপারে সমাবেশ রিপোর্ট।
শহীদুলের মুক্তি চাই, সরকারকে জানাতে চাই যে এভাবে তো ওকে ধরে রাখাটা ঠিক হচ্ছে না, আমরা ওর ইমিডিয়েট মুক্তি চাই।
আরও রয়েছে পরমাশিস ঘোষ রায়ের কলকাতা থেকে পাঠানো প্রতিবেদন।
নেপালের পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে কাঠমান্ডুকে পণ্য চলাচলের জন্য চারটি বন্দর ব্যবহার করার অনুমতি দিতে চলেছে চীন।
তবে গোড়াতেই রয়েছে রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আমি শাহাদাত হোসেন সবুজ। ইরাকের বাসরা শহরে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে আজ শনিবার পার্লামেন্টে জরুরি বৈঠক চলছে। বাসরা শহরে গত এক সপ্তাহ ধরে নিম্নমানের সেবা, কর্মসংস্থান ও দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ চলেছে। বিক্ষোভে এখন পর্যন্ত কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। সংবাদ মাধ্যমে বলা হয়েছে শহরটিতে দূষিত পানি পান করে প্রায় ৩০,০০০ মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে। ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিস্থিতি নিয়ন্ত্রণে বাসরাতে কারফিউ জারি করেছে। শহরটির বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে আজ শনিবার সকালে বিমানবন্দরে ৩টি রকেট হামলা হয়, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এবং বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। গতকাল শুক্রবার কয়েকশত লোক বাসরা শহরের ইরানের দূতাবাসে ভাঙচুর চালায়। বিক্ষোভকারীরা তাদের বর্তমান শোচনীয় অবস্থার জন্য তাদের দেশে ইরানের হস্তক্ষেপকে দায়ী করে। ইরানের বিরুদ্ধে সময় তারা স্লোগান দেয়। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ মাহজুব বলেছেন দূতাবাসের কার্যক্রমে বাধা প্রদান মোটেই গ্রহণযোগ্য নয় এবং এটা ইরাকের স্বার্থের জন্য ক্ষতিকর। ইরাকের কুর্দিশ বিদ্রোহীদের সদর দপ্তরে ইরানের হামলায় ১১ জন নিহত হয়েছে। কুর্দিশ ডেমোক্রেটিক পার্টি KDP এক বিবৃতিতে বলেছে ইরানের সামরিক বাহিনী আজ শনিবার ইরাকের কয়া শহরে তাদের সদর দপ্তরে ও একটি শরণার্থী শিবিরে হামলা চালায়। এতে তাদের সাধারণ সম্পাদক মুস্তফা মওলাদি এবং অগ্রজ খালিল আজিজি আহত হয়েছে। তবে ইরানের কাছ থেকে হামলা সম্পর্কে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক পরামর্শক জর্জ পাপাডোপোলসকে শাস্তি হিসেবে ১৪ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে যে তদন্ত চলছে তার অংশ হিসেবে ট্রাম্পের এই সাবেক নির্বাচনী পরামর্শককে বিচারক গতকাল শুক্রবার কারাবাসের দণ্ড দিয়ে বলেন সে দেশের স্বার্থকে উপেক্ষা করে নিজের আগ্রহকে প্রাধান্য দিয়েছে। পাপাডোপোলস হচ্ছেন ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের সাথে যুক্ত প্রথম ব্যক্তি যিনি ২০১৬ সালের যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে চলা বিশেষ কৌশলী রবার্ট মুলারের তদন্তে বিচারের সম্মুখীন হয়ে দণ্ড পেলেন। নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে FBI-এর কাছে মিথ্যা সাক্ষ্য দেয়ায় তাকে এ দণ্ড দিয়েছে আদালত। পাপাডোপোলস বলেন FBI-এর কাছে মিথ্যা বলার জন্য আমি ভীষণ বিব্রত ও লজ্জিত।
Voice of America, Washington.
বাংলাদেশে ডিসেম্বরের শেষ সপ্তাহে নির্বাচনের জন্য শাসক আওয়ামী লীগ আগেভাগেই আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করে দিয়েছে। শনিবার সকালে ঢাকা থেকে একটি ট্রেন নীলফামারীর উদ্দেশ্যে যাত্রা করে। নির্বাচনী এই ট্রেন যাত্রার নেতৃত্ব দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ বিষয়ে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
বিভিন্ন স্টেশনে ট্রেন থামিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বক্তব্য রেখেছেন, চেয়েছেন নৌকায় ভোট। বিরোধীরা এখনও এই সুযোগ পাননি। অনুমতি সাপেক্ষে দু একটি জনসভা হলেও তারা খোলামেলা প্রচারণা থেকে বিরত থাকছেন। বিএনপি নেতারা মামলা মোকদ্দমা থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য অনেকটা আত্মগোপনে রয়েছেন। গত ২ সপ্তাহে নতুন করে ৮০,০০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। ইতিমধ্যে 1,500 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। জাতীয় পার্টি আগামী 6 অক্টোবর ঢাকায় একটি জনসভার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবে। ডক্টর কামাল হোসেন ও বি চৌধুরীর নেতৃত্বে একটি বৃহত্তর জোট তৎপরতা শুরু হয়েছে। এই জোটের তরফে 22 সেপ্টেম্বর ঢাকায় একটি জনসভা হওয়ার কথা। ওবায়দুল কাদের পথসভাগুলোতে বলেছেন, বিএনপি 9 বছরে 9 মিনিটও আন্দোলন করতে পারেনি।
আমরা তৃণমূলে শেখ হাসিনার উন্নয়নের বার্তা পৌঁছে দেব।
আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণাকে বিএনপি দেখছে অন্যভাবে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন, এটা জনগণের সঙ্গে এক ধরনের তামাশা।
উদ্দেশ্যটা একটাই, যে বাংলাদেশের মানুষকে একটু বোঝানোর চেষ্টা করা যে আমাদের নির্বাচন শুরু হয়ে যাচ্ছে।
বিরোধী বিএনপি এখনো তাদের অবস্থান পরিষ্কার করেনি। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচারের জন্য কারাগারে আদালত স্থানান্তরের প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে বাংলাদেশের বিভিন্ন স্থানে শনিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এ বিষয়ে ঢাকা থেকে জহুরুল আলম জানাচ্ছেন বিস্তারিত।
বিভিন্ন স্থান থেকে সংবাদদাতারা জানিয়েছেন, কিছু কিছু ক্ষেত্রে মিছিল সমাবেশে বাধা দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংবাদদাতারা আরো জানিয়েছেন, এ সময় বিক্ষোভকারীদের কাছ থেকে পুলিশ ব্যানার কেড়ে নিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপির নেতাকর্মীরা। বরিশাল, খুলনা, রাজশাহী, ফরিদপুর, লক্ষ্মীপুর, বাগেরহাট, জামালপুর, দিনাজপুর সহ বিভিন্ন স্থানে বিএনপি বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে। রাজধানী ঢাকাতেও একই দাবিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে সোমবার মানববন্ধন এবং বুধবার প্রতীকী অনশনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের ডিরেক্টর জেনারেল কে কে শর্মা জানিয়েছেন যে ভারত পাক সীমান্তে প্রথম স্মার্ট ফেন্স উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এ বিষয়ে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
ভারত পাকিস্তান সীমান্তে প্রথম স্মার্ট ফেন্স উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, এমনটাই জানিয়েছেন বিএসএফ এর ডিরেক্টর জেনারেল কে কে শর্মা। তিনি বলেছেন, জম্মুতে সিবিআইএম সিস্টেম ও স্মার্ট ফেন্সের প্রথম পাইলট প্রজেক্টের কাজ চলছে। আগামী 17 তারিখ আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, তবে উদ্বোধনের দিন বদলাতে পারে বলেও তিনি জানিয়েছেন। বিএসএফ এর ডিজি আরও জানিয়েছেন, অসমের ধুবরীর পূর্ব দিকে বেড়া দেওয়ার সুযোগ না থাকায় আমরা ব্রহ্মপুত্রের তীর বরাবর 55 থেকে 60 কিলোমিটার জুড়ে প্রযুক্তিগত ব্যবস্থা তৈরি করছি। বিএসএফ সূত্রের খবর, স্মার্ট ফেন্সের ক্ষেত্রে পাকিস্তান সীমান্তকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে, কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় আছে, তাই বাংলাদেশ সীমান্তে স্মার্ট ফেন্স চালু করার জন্য কোনো তাড়াহুড়ো নেই। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
নেপালে পণ্য আমদানি রফতানির ক্ষেত্রে কাঠমান্ডুকে পণ্য চলাচলের জন্য 4টি বন্দর ব্যবহার করার অনুমতি দিতে চলছে চীন। শুধু তাই নয়, নেপালকে চীনের 3টি স্থলবন্দরও ব্যবহার করতে দেওয়ার কথা চলছে। এ বিষয়ে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
2015-16 সালে সীমান্ত সমস্যার কারণে বেশ কয়েক মাস ধরে নেপালে প্রবল জ্বালানি ও ওষুধের সমস্যা তৈরি হয়। অত্যাবশ্যকীয় পণ্য চলাচলের জন্য নেপাল কলকাতা ও বিশাখাপত্তনম বন্দরের উপরই নির্ভরশীল। পরপর 2 বছর এ নিয়ে সমস্যার পরই নেপাল ভারতের বিকল্প খুঁজতে শুরু করে। গত শুক্রবার চীন ও নেপালের মধ্যে বন্দর ব্যবহার করতে দেওয়ার ব্যাপারে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। এর ফলে নেপাল চীনের তাইজিন, সেনজন, লিয়ান, ওয়াং ও ঝানজিয়াং বন্দর ব্যবহার করতে পারবে। নেপালের বাণিজ্য মন্ত্রকের আধিকারিক রবিশঙ্কর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ভারতের 2টি বন্দরের পাশাপাশি চীনের 4টি বন্দর ব্যবহার করার সুযোগ পাচ্ছে নেপাল। জাপান, কোরিয়া ও উত্তর এশিয়ার দেশগুলি থেকে পণ্য আমদানির সময় চীনের বন্দর ব্যবহার করলে সময় অনেকটাই কম লাগবে, খরচও কমবে। যদিও নেপাল থেকে চীনের নিকটতম বন্দরের দূরত্ব 2600 কিলোমিটার, ফলে এতে খরচ যে খুব একটা লাগাম টানা যাবে তা নয়। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
এবারে আমদানি রফতানি নিয়ে আরেকটি খবর। চীনা পণ্যের উপর বিপুল শুল্ক আরোপ করার পরও যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যে চীন প্রায় $3,100 কোটি বাণিজ্য উদ্বৃত্ত গ্রহণ করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও $24,700 কোটি শুল্ক আরোপের ঘোষণা দেবার পরই চীনের বাণিজ্য উদ্বৃত্তের সংবাদটি গণমাধ্যমে এসেছে। চীন থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সমস্ত পণ্যের উপরই নতুন এই শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। তবে হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কাডলো গতকাল শুক্রবার বলেছেন, নতুন প্রস্তাবিত শুল্ক আরোপের সিদ্ধান্ত গ্রহণের আগে জনগণের মতামত পর্যালোচনা করা হবে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় গত সপ্তাহে গণশুনানির আওতায় প্রায় 6,000-এর মতো মতামত গ্রহণ করেছে। এদিকে চীনও বরাবরের মতো পাল্টা শুল্ক আরোপের হুমকি দিয়েছে। রাশিয়ার সাবেক গোয়েন্দা সের্গেই ক্রিপল, যিনি রাশিয়ার পক্ষ ত্যাগ করে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছেন, তাকে এবং তার কন্যা ইউলিয়াকে হত্যার সন্দেহে দুই ব্যক্তির নাম প্রকাশ করা হয়েছে। ওয়েস্টার্ন ইন্টেলিজেন্স এজেন্সি বলেছে ওই দুই ব্যক্তি হচ্ছে আলেকজান্ডার পেত্রোভ ও রুসলান বশিরভ। 2016 সালে তারা পর্যায়ক্রমে ইউরোপে যাতায়াত করছিল এবং সে সময়ে তারা কী কী করেছে তা নিয়ে বিস্তারিত তদন্ত করছে সংস্থাটি। মার্চ মাসে সের্গেই ক্রিপল এবং তার কন্যা ইউলিয়াকে অচেতন অবস্থায় একটি পার্কের বেঞ্চে পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর দেখা যায় তাদের উপর মারাত্মক নার্ভ গ্যাস দিয়ে হামলা করা হয়েছিল। বিশ্ব সংবাদ আপাতত শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টসে। যেমনটি কিনা অনুষ্ঠানের সূচনা পর্বেই আপনাদের জানিয়েছিলাম যে বাংলাদেশে গ্রেফতার হওয়া ফটো সাংবাদিক শহীদুল আলমের মুক্তির দাবিতে ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে সমাবেশ করেন ওয়াশিংটন ডিসির কিছু প্রবাসী বাংলাদেশি। সেখানে উপস্থিত ছিলেন সহকর্মী সেলিম হোসেন এবং সঞ্জনা ফিরোজ।
ভয়েস অফ আমেরিকার প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হোয়াইট হাউস এবং পেনসিলভেনিয়া অ্যাভিনিউর পাশ থেকে আমি এবং সঞ্জনা এসেছি
একটি বিশেষ কি বলবো এটাকে প্রোটেস্ট বলতে পারি।
হ্যাঁ,
যে প্রখ্যাত ফটো সাংবাদিক শহীদুল আলমের মুক্তির দাবিতে এখানে কিছু সংখ্যক মানুষ এখানে জড়ো হয়েছে,
বাংলাদেশি এবং আমেরিকান সবাই জড়ো হয়েছেন। আসলে কিছুদিন আগে বাংলাদেশে যে ছাত্র আন্দোলন হয়েছিল সেখান থেকে আপনারা জানেন শহীদুল গ্রেপ্তার কীভাবে হয়েছিল, সেই গ্রেপ্তারের প্রতিবাদ এবং তার মুক্তির ব্যাপারে কিছু দাবি দাওয়া তুলে ধরে এখানে জড়ো হয়েছেন সবাই। আমরা তাদের সংবাদ আপনাদেরকে জানানোর জন্য মূলত এখানে এসেছি। তো আমরা কিছু
শুধু যুক্তরাষ্ট্রের যে নাগরিক আছেন তা শুধু নয়, বিভিন্ন দেশের নাগরিক
আছেন। আমি বলছি যে এখানে বাংলাদেশে আমেরিকানও আছেন, আমেরিকানও আছেন, অন্যান্য দেশের যারা মুক্ত সাংবাদিকতা কিংবা মত প্রকাশের স্বাধীনতার পক্ষে কথা বলতে চান তারা এখানে জড়ো হয়েছেন। আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে তাদের কয়েকজনের বক্তব্য শুনিয়ে দেবো। তো ঘটনা কি হচ্ছে সেটা জানানোর জন্য মূলত আমরা তো এখানে কিছু পেছনে কিছু লিফলেট হাতে লোকজন দাঁড়িয়ে আছে যেখানে ফ্রি লেখা আছে, ফ্রি শহীদুল পিচ ইত্যাদি লেখা আছে এবং তারা এখানে স্বাক্ষর সংগ্রহ করবেন। এখান দিয়ে যারা যাবেন তাদেরকে হয়তো এই ঘটনাটা বলবেন এবং এরা পক্ষে বিপক্ষে পক্ষেই সাধারণ।
আমরা জেনেছি যে সমস্ত এই এখানে নিচে যেই কাগজটি রাখা রয়েছে সেখানে সবার স্বাক্ষর এখানে তারা নেবার পর এটি বাংলাদেশ দূতাবাসের কাছে তারা জমা দেবেন।
আচ্ছা, এখানে কি হচ্ছে আমি একটু পেছনে গিয়ে ঘুরিয়ে দেখাই তাহলে।
জি,
কথা বলি আপনার, আপনি একটু বলুন যে আমরা কেন এখানে এসেছি আজকে, কি মূল দাবিটি কি?
আমাদের মূল দাবি হচ্ছে শহীদুল, আমার নাম সীমা, নাসিমা খান, অ্যাকচুয়ালি শহীদুল আমার খালাতো ভাই। তো আমরা এখানে এখন ওয়াশিংটনে আছি, শহীদুলের মুক্তি চাই এবং আমরা জনগণের কাছে, পৃথিবীর মানুষের কাছে, বাংলাদেশের মানুষের কাছে এবং স্পেশালি আমাদের সরকারকে জানাতে চাই যে এভাবে তো ওকে ধরে রাখাটা ঠিক হচ্ছে না, আমরা ওর ইমিডিয়েট মুক্তি চাই। হ্যাঁ, ও ছাড়াও অন্যান্য যারা প্রোটেস্টার্স আছে তাদেরকেও আমরা চাই যে তাদের ইমিডিয়েট রিলিজ হোক। শহীদুলের ব্যাপারে আমরা ফিল করি যে ওর যেই কথাগুলো বলেছে তার জন্য যেই আইন অনুযায়ী ওকে ধরা হয়েছে সেই আইনে এভাবে মানুষকে আটকে রাখলে তো দেশের কোনো বাকশক্তি থাকে না। এবং আমাদের আজকের এই পুরো জিনিসটার বেসিস হচ্ছে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ প্রেস, ফ্রি শহীদুল, শহীদুলের মুক্তি চাই। এবং এটা হলো, আমরা শুধু এখানে না, আমরা সারা বিশ্বব্যাপী এই প্রোটেস্ট করছি যাতে অন্তত আমরা অতি শীঘ্রই আমরা আশা করব ওকে মুক্তি দেওয়া হয়।
ধন্যবাদ আপনি,
থ্যাংক ইউ।
সঞ্জনা, যদি আমাকে একটু সহায়তা করেন,
আপনাকে দেখতে পাচ্ছি যে আপনি এখানে শহীদুল আলমের মুক্তি চাইছেন, তো আপনি এই সম্পর্কে একটু বলবেন যে আপনি আপনারা এখানে যে জড়ো হয়েছেন আপনাদের দাবিগুলো কি?
আমাদের দাবি প্রথমত যে বাংলাদেশে যে সিচুয়েশন যে প্রোটেস্ট হয়েছিল যে সেটাতে শহীদুল যেটা করেছেন উনি জার্নালিস্ট হিসাবে ফটোগ্রাফার হিসাবে রিপোর্টার হিসাবে তিনি যা দেখেছেন সেটার কথাই বলেছেন, সেই জন্য আমাদের সেই ফ্রিডম অফ স্পিচকে সাপ্রেস করাটা আমরা মনে করি যে এটা অন্যায়, কারণ মানুষ তার সাথে একমত হতে পারে বিমত হতে পারে কিন্তু তার বলবার যে অধিকার সেটাকে বন্ধ করার এটা ঠিক নয়, এবং সেই হিসেবে যে কোনো জার্নালিস্ট যে কোনো প্রোটেস্টার স্টুডেন্টস যারা প্রোটেস্ট করেছে তাদের সাথে যারা প্রোটেস্ট করেছে সবার জন্যই আমরা তাদের মুক্তি চাই, তাদের জন্য আমরা ন্যায় বিচার চাই, এবং আমরা চাই যে যেই সমস্ত কারণে এই যেই সমস্ত প্রেক্ষাপটে এই প্রোটেস্টগুলো হয়েছে সেই দিকে যেন আমাদের গভর্নমেন্ট সেই দিকে যেন আমাদের সরকার তাদের অ্যাটেনশনটা দেন, সেগুলো ঠিক করার জন্য সেগুলো
আপনাদের পরিকল্পনা কি? এই যে আমি দেখছিলাম যে আমরা এখানে আজকে যখন আসলাম দেখলাম যে আপনারা সবাইকে জানাচ্ছেন যে কী হয়েছে, শহীদুল আলমকে তার পরিচয় দিচ্ছেন এবং সবাই তাদের নিজেদের ইচ্ছায় এখানে সাইন করছেন।
জি,
তো বিষয়টি কি একটু বলবেন
কী কারণে এটা হয়েছে?
না, এখানে সাইন করছে সবাই।
এটার আমরা চাচ্ছি যে একটা গ্লোবাল প্রোটেস্ট উইক চালাচ্ছি আমরা বিলাতে, লন্ডনে, নিউ ইয়র্কে, ওয়াশিংটন ডিসিতে আমরা যারা আছি শহীদুলের ফ্যামিলি পরিবারবর্গ এবং বন্ধু বান্ধব এবং যারা তার শুভকামী সবাইকে বলছি যে একসাথে হয়ে একটা মেসেজ দিতে যেটা যাবে এই সিগনেচারগুলো দিয়ে আমরা দেখাতে পারবো যে এতজন মানুষ শুধু যারা জানে আমাদের মতো ওতপ্রোতভাবে সাংসারিকভাবে সংযুক্ত তারা নয়, সকলেই চায় যে আমাদের দেশে এবং সব দেশে ফ্রিডম অফ স্পিচ হবে, ফ্রিডম অফ দ্য প্রেস হবে, ফ্রিডম অফ এক্সপ্রেশন হবে, সেই জন্যই আমরা সবাইকে বলছি যে এগুলোর মধ্যে সাইন করবেন, তারা স্বেচ্ছায় সাইন করছেন, তারা বলছেন যে আমরা তোমাদের সাথে আছি। আমি যেটা বলতে চাই যে মানুষকে যেটা এদেশে দাঁড়িয়ে আমি মানুষকে বলতে চাই যে দিস ইজ অ্যান অপরচুনিটি ফর অর্ডিনারি পিপল টু মেক এক্সট্রাঅর্ডিনারি থিংস হ্যাপেন, প্রত্যেকের যে সবার গলাটা শুনতে পাওয়াটা শহীদুলের কাজ সবসময় আমরা বলি হি ওয়ান্টস টু গিভ ভয়েস টু দ্য ভয়েসলেস, সেই জন্য আমরা যেন সেইটার সাথে ওর ভয়েসের সাথে ওর গলার সাথে যেন আমাদের গলাটাকে একসাথে জোর করে বলতে পারি যে যেটা অন্যায় সেটা সবসময় অন্যায়, সেটার বিরুদ্ধে চলতে হবে। আমাদের দেশে একটা কথা আছে যে অন্যায় যে করে এবং অন্যায় যে সহে তারা দুজনেই ইকুয়ালি টু ব্লেম, তাই না? সেই হিসেবে আমরা মনে করি যে শহীদুল কখনো অন্যায় করেনি কিন্তু সে কোনোদিন অন্যায় সহিত, সেই জন্য আমরা চাই যে সবাই তার সাথে একসাথে হয়ে দাঁড়াবে এবং সবাই আমাদের সরকারকে বলবে যে তাকে ছেড়ে দেওয়ার জন্য অন্যদের যারা প্রোটেস্ট করেছেন তাদেরকে, স্টুডেন্টসদেরকে, অন্যান্য যারা আছেন অনেকে আছেন যাদের কথা আমরা এতটা শুনতে পাই না, সবার কথাটাই যেন মানুষ শোনে এবং সবার কথাতে যেন আমাদের সরকার যেই সোশ্যাল চেঞ্জ আমাদের দেশে দরকার সেটাকে যেন এগিয়ে আনে।
অনেক ধন্যবাদ আপনাকে।
Could you say something?
Hi, sir. Where are you from, first of all?
I'm from Virginia.
Okay, so you're a local here.
I'm a local here.
So, are you related by any chance?
I'm married to a Bangladeshi. So, my wife is married to a Bangladeshi, and Shahidul is a in-law.
Right.
A distant in-law.
So,
what would you say today?
Just that he was reporting the facts that were on the ground, and you shouldn't be locked up and thrown in prison for just reporting and saying what you see. You know, if you see people getting beat up in the street, you should report on it, and you shouldn't be thrown in prison.
Being an American citizen, what do you think would have happened if it had happened here? Like, during any kind of protests?
I think he would have had his say, and he moved on. Nothing would have come up. I mean, nothing...
The way Shahidul Alam ended up, nothing like that would have happened here.
I don't see anything like that happening here.
So it's a kind of way of saying that there is a lot of freedom of speech in here.
Yeah,
I forgot to ask your name.
My name is Kevin. Kevin, sorry.
Thank you so much. আমরা এখন কথা বলতে চাই, আপনি আপনার নামটা?
সাবা মির্জা।
আপনি মনে হয় অর্গানাইজ করেছেন আজকের
এই অর্গানাইজ করেছি উইথ দ্য হেল্প অফ
তো এই সম্পর্কে আপনি কি বলবেন?
আমরা বলতে চাচ্ছি যে আমরা অ্যাজ মিলেনিয়ালস আমরা এখানে এই দেশের যে the things we take for granted, freedom of speech, freedom of press, amra ekhane o jeta dekhi amerikay amra bangladeshe to see somebody as respectful as Shahidul Alam being taken without any legal charge, and it's just really upsetting. He's somebody all the millennials look up to. He's a former journalist and an activist, and I feel like as millennials, it's our responsibility to really voice his voice, because he's not here to voice himself. And he did it for us, and we should do it for them. Yeah.
Onek dhonnobad
apnake. Sorry, ami bangla.
Salim bhai, amra jeti dekhte pacchi ekhane kintu aste aste kintu manusher shongkha kintu barche, ebong ekhane jara bangladeshi bongshodbhuto achen tara ek ek kintu shobai join korchen.
আমরা চেষ্টা করলাম এই আজকের এই এখানকার সমাবেশে যারা এসছেন তাদের বক্তব্য শোনাতে, কী কারণে তারা এসছেন, শহীদুলের মুক্তি চাই এবং মুক্ত মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হোক, শুধু বাংলাদেশে নয়, তারা পৃথিবীর সর্বত্রই মানুষের মত প্রকাশের স্বাধীনতা যেন নিশ্চিত হয় সেটিই মূলত এর বেশ
এখানে যারা অংশগ্রহণ করেছেন তাদের কথা হচ্ছে এই যুক্তরাষ্ট্রে মানুষের যে এরকম মত প্রকাশের যে স্বাধীনতাটা রয়েছে সেটি তারা তার প্রতিচ্ছবি তারা দেখতে চান বাংলাদেশে।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
বাংলাদেশে আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এই দিবসের ওপর ভিত্তি করে সাক্ষাৎকারের ভিত্তিতে রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে জহুরুল আলম।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সরকারি এবং বেসরকারিভাবে বিভিন্ন সংস্থা, সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান দেশব্যাপী আলোচনা, সেমিনার এবং বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিবসটি পালন করেছে। সরকারি হিসেবে বাংলাদেশে বর্তমানে সাক্ষরতার হার প্রায় 73%, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তৃতীয়। বাংলাদেশের চেয়ে এক্ষেত্রে এগিয়ে আছে মালদ্বীপ ও শ্রীলঙ্কা এবং পিছিয়ে আছে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান এবং আফগানিস্তান। বাংলাদেশের প্রেক্ষাপটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস নিয়ে ভয়েস অফ আমেরিকার সাথে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল মালিক। বাংলাদেশের সাক্ষরতার মান সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন,
সাক্ষরতা এই ধারণাটি এটা ক্রমান্বয়ে এর মধ্যে কিছু পরিবর্তন এসছে লক্ষ্য উদ্দেশ্যের দিক থেকে। প্রথম দিকে সাক্ষরতা বলতে শুধুমাত্র কোন রকমে পড়তে পারা, কিছু লিখতে পারা, এটার মধ্যেই সীমাবদ্ধ ছিল। তারও আগে এটা কেবলমাত্র অক্ষর জ্ঞানের মধ্যেই সীমাবদ্ধ ছিল।
বাংলাদেশের সাক্ষরতা পরিস্থিতির কি কোনো পরিবর্তন আপনি লক্ষ্য করেছেন?
দিনে দিনে এর লক্ষ্য ও উদ্দেশ্যে পরিবর্তন ঘটেছে এবং বর্তমানে একটা ব্যবহারিক সাক্ষরতা হিসেবেই বেশি এটাকে গণ্য করা হয়। ব্যক্তির জীবন, সমাজ জীবনের জন্য প্রয়োজনীয় বিষয় আদি সম্পর্কে পড়তে পারা, লিখতে পারা, বুঝে সেটা ব্যাখ্যা করতে পারা, এখন এই ধারণাটি এরকম। একই সাথে জীবন দক্ষতার সাথে যুক্ত।
আপনি জানেন এবারের আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য বিষয় সাক্ষরতা এবং দক্ষতার উন্নয়ন, এই প্রতিপাদ্য বিষয়কে আপনি কিভাবে দেখছেন?
সেই দক্ষতা ব্যক্তি জীবনের জন্য প্রয়োজনীয় এবং প্রকারান্তরে রাষ্ট্র সমাজের উন্নয়নে ভূমিকা পালন করে, এই ধরনের দক্ষতার কথা বলা হচ্ছে। ইউনেস্কো তার সাম্প্রতিক যে দৃষ্টিভঙ্গি তাতে সাক্ষরতা ও দক্ষতা উন্নয়ন এটা একটা সমন্বিত কৌশল হিসাবেও দেখা হচ্ছে। এই সাক্ষরতাটা কেবল জ্ঞানমূলক নয়, এর মাধ্যমে উন্নয়ন, জাতীয় উন্নয়ন, বিভিন্ন সেক্টরের উন্নয়ন হবে সেই দিকের উপরেও গুরুত্ব আরোপ করা হচ্ছে। এই দক্ষতার ক্ষেত্রে কারিগরি এবং বৃত্তিমূলক দক্ষতার উপরেও এবার বেশি জোর দেওয়া হচ্ছে। তো সেটি আমি মনে করি যে এটি বাঞ্ছনীয়। সাক্ষরতার সাথে কারিগরি এবং বৃত্তিমূলক দক্ষতা এমন সাক্ষরতা অর্জন করতে হবে যেন ব্যক্তির সেটি কর্মসংস্থানের একটা যোগ্যতা হিসাবে পরিগণিত হয়। এবং এলজিডি বর্তমানে যেটা টেকসই উন্নয়নের যে বিষয়টি, এই প্রণালীতে সেটি অগ্রসর হবে। আমরা বাংলাদেশের এই সাক্ষরতার পরিস্থিতি উন্নয়নের দিক থেকে এটাকে আমরা অগ্রসরমান বলছি, কিন্তু কিছু এখানে গ্যাপও আছে। এই গ্যাপগুলোর মধ্যে নারী ও পুরুষের সাক্ষরতার হারের পার্থক্য এখানে দেখা যায়। পুরুষের সাক্ষরতার হার 2016 অনুসারে যেখানে 75.2, নারীর ক্ষেত্রে সেটা 69.5। আবার নগর ও পল্লী ভিত্তিক কিছু পার্থক্য লক্ষণীয়। নগরে 80.7%, পল্লীতে তা 65.4%। তো আমরা যে একেবারে খুব কাঙ্ক্ষিত পর্যায়ে চলে গেছি বা একবার উচ্চ পর্যায়ে চলে গেছি সেটা নয়, তবে আমাদের বিকাশটি এটা হচ্ছে। এটা বলা চলে যে বাংলাদেশের দেশ হিসাবে এই অগ্রগতিটি সন্তোষজনক এবং আগামী বছরগুলোতে আমরা আশা করছি যে আরো অগ্রগতি ঘটবে।
বাংলাদেশের সাক্ষরতার হারের বিষয়ে আপনার মূল্যায়ন?
স্বাক্ষর হলেই যে দক্ষতা, কর্মদক্ষতা, পেশার জন্য যে দক্ষতা, সেটা যে সবসময় বাড়ছে সেটা নয়। এখানে শিক্ষা ব্যবস্থার গত বিষয় আছে এবং বাংলাদেশে সেই বিষয়টি এটা আলোচনার দাবি রাখে, বিশেষভাবে ব্যাখ্যা বিশ্লেষণের দাবি রাখে।
বাংলাদেশের শিক্ষার প্রসারের বাস্তবতাকে আপনি কিভাবে দেখছেন?
শিক্ষা আমাদের প্রসার ঘটছে পরিমাণগত দিক থেকে। আমাদের এখন প্রাথমিক স্তরে শিক্ষার্থীর সংখ্যা অনেক, মাধ্যমিক স্তরেও, উচ্চশিক্ষা পর্যায়ে যদিও প্রতি ধাপে ড্রপ আউট হচ্ছে, তারপরেও এটাকে আমরা পরিমাণগত দিক থেকে সেটাকে আশাপ্রদই আমরা মনে করছি। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, সাধারণ সাক্ষরতার সাথে কারিগরি বৃত্তিমূলক যে দক্ষতা, সেই দক্ষতার সমন্বয় ঘটাতে হবে আমাদের দেশের উন্নয়নের জন্য, সমাজের উন্নয়নের জন্য। এবং এখন যারা কিশোর কিশোরী, ভবিষ্যতে যারা কর্ম বাজারে প্রবেশ করবে, তাদের জন্য এই মান, তাদেরকে মানসম্মত যেন শক্তিতে পরিণত করা, যেন তারা অভ্যন্তরীণ বাজার এবং বহির বাজারে তাদের সেই দক্ষতা ভিত্তিতে কর্ম জগতে প্রবেশ করবে। এইভাবে সাক্ষরতার সাথে দক্ষতা উন্নয়নের সম্পর্ক ঘটানো এবং তার মাধ্যমে জাতীয় উন্নয়নের সাধনের আমাদের লক্ষ্য নিতে হবে এবং সেটা সেই দিকে আমাদের এগিয়ে যেতে হবে। এটা আমাদের শিক্ষা ব্যবস্থার বর্তমানে এটা বড় ধরনের একটা তাগিদ হওয়া দরকার।
ডক্টর আব্দুল মালেক বলেন, সাক্ষরতার মূল লক্ষ্য হতে হবে দক্ষ শ্রমশক্তি তৈরি, তবেই সাক্ষরতার মূল লক্ষ্য অর্জিত হবে বলে তিনি মনে করেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শুরু হচ্ছে এখন আজকের শিল্প সাহিত্য বিনোদন পর্ব। যুক্তরাষ্ট্রে বসবাসরত লেখিকা কবি মৃদুলা মিত্র ব্যাস, তাঁর একটি বই সম্প্রতি প্রকাশিত হয়েছে কলকাতায়। এই বই নিয়ে এবং তাঁর অন্যান্য শিল্পকর্ম নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিওতে আসানুল হক।
আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি একজন লেখিকা, তিনি কবিতা, উপন্যাস, নাটক সব ধরনের লেখাই লেখেন। যুক্তরাষ্ট্রে বসবাস করছেন 45 বছর ধরে। আজকের অতিথির জন্ম হয়েছিল কলকাতায় 1946 সালে, এবং তারপর 10 বছর বয়সে তিনি চলে গিয়েছিলেন আহমেদাবাদ, এবং 1973 সালে তিনি যুক্তরাষ্ট্রে চলে আসেন। এখানে জর্জ মেসন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় পড়ালেখা করেন, তারপর থেকে তিনি এদেশেই আছেন। সম্প্রতি কলকাতা থেকে তার একটি বই প্রকাশিত হয়েছে, এটি একটি শিশুদের জন্য লেখা বই। আমাদের আজকের অতিথির নাম মৃদুলা মিত্র ভায়াস, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
আপনার অতি সম্প্রতি প্রকাশিত একটি বই, বইটির নাম হচ্ছে ফ্রগস্টার লাউড মাউথস ট্যাটপল ডেইজ, এবং এটি শিশুদের জন্য লেখা একটি বই। এই বইটি ছাড়াও আপনার আরও বেশ কয়েকটি বই প্রকাশিত হতে যাচ্ছে, সেগুলো শিশুদের জন্য।
সবই শিশুদের জন্য, ঠিক কথা।
শিশুদের জন্য তো খুব একটা বেশি লেখা আজকাল কেউ লেখেন না।
আচ্ছা,
আপনি কেন শিশুদের বই লিখতে উৎসাহিত হলেন?
কেন, শিশুরা আমার মনের খুব কাছের মানুষ, তাই ওদেরকে নিয়ে আমি খুব ভাবি। তাই মনে হয় ওদের জন্য যত লিখব ততই যেন মানে ইট নেভার বি এনাফ, ততই কম। আর এত কিছু লেখার আছে, তাদের জগৎটা কিন্তু খুব সুন্দর জগৎ। সেখানে আমার আরেকটা যেটা মনে হয়, যেটা থেকে আমি বেশ লাভ পাই, সেটা হলো আমিও ওই ওদের জগতে চলে যেতে পারি। খুব মিষ্টি সুন্দর জগৎ ওদের, একটা কল্পনার জগৎ। তো সেই জন্যে ওদের সম্বন্ধে লিখতেও ভালো লাগে, ওদের সম্বন্ধে ভাবতে ভালো লাগে। এবং একটা যেটা আমি বলবো আজকে, সেটা হলো আমি শিশুদের জন্য যে শুধু বই লিখছি তাই নয়, আমি তাদের কথা খুব ভাবি তাদেরকে নিয়ে। যার জন্য আমি ঠিক করেছি এই বইটা থেকে যত বই বিক্রি হবে আমার, যত যতগুলোই হোক যাই হোক, তার 50% চলে যাবে টুয়ার্ডস ইউনিসেফ, UNHCR, তারপরে আর্টিস্টস ইউনাইটেড এগেনস্ট চাইল্ডহুড হাঙ্গার, যার আরেকটি নাম হলো হৃদয় বীণা, এইসব অর্গানাইজেশনে আমি ডোনেট করব টাকাটা। এইটাই আমার একটা বিরাট উদ্দেশ্য এই এই বই লেখার পেছনে, বিশেষ করে শিশুদের বই লেখার পেছনে।
আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন যে শিশুদের জগৎটা একটা খুব মিষ্টি জগৎ। আমি আপনার এই বইটির কিছুটা অংশ পড়ছিলাম।
আচ্ছা,
আমি পড়ে ভাবছিলাম যে আপনি সত্যি একটা ব্যাঙের সাথে একটা 5 বছরের শিশুর কথোপকথন, এবং এই কথোপকথনের মধ্য দিয়ে আপনি বিভিন্ন শিক্ষামূলক তথ্য দিয়েছেন। আমের বাগানের পাশে একটা ছোট্ট পুকুর, সেখানে একটা ব্যাং থাকে, ব্যাংটার নাম হচ্ছে লাউড মাউথ, আর তার পাশেই একটা বাড়িতে 5 বছরের একটা বাচ্চা থাকে,
সে হলো আমার নাতি।
হ্যাঁ, এবং এই ব্যাঙের সাথে তার যে কথোপকথন, এবং লক্ষ্য করছি যে সমাজের পরিবারের কাঠামো, একটা বাড়িতে বাবা আছে, মা আছে, ছোট বোন আছে, ভাই আছে, গ্র্যান্ড মাও আছে, দিদিমাও আছেন, এই যে পারিবারিক একটা যৌথ পরিবার একটা কাঠামো, আজকের এই নিউক্লিয়াস ফ্যামিলির যুগে এইটা আস্তে আস্তে তো পশ্চিমা দেশগুলোতে প্রায়
কমে, মানে নেই বলতে গেলে,
এবং সেই সাথে এখন অনেক দেশে, এমনকি বাংলাদেশ ভারতেও এই ধরনের পরিবার কমে আসছে যেখানে নাকি সবাই একসাথে থাকে।
ঠিক কথা।
বইটার ছবিগুলোও খুব আকর্ষণীয় আমার কাছে মনে হলো, খুব চমৎকার ছবি এঁকেছেন অর্পিতা চ্যাটার্জি।
অর্পিতা চ্যাটার্জি খুব অল্প বয়সের মেয়ে, 18 বছর বয়স মোটে।
আচ্ছা,
হ্যাঁ, বাচ্চা মেয়ে, খুব ট্যালেন্টেড।
এই বইটি ইংরেজিতে লিখেছেন আপনি, আপনি ভারতে বাংলাতেও লিখতে পারতেন, আপনি অন্য কোনো ভাষাতেও লিখতে পারতেন, ইংরেজিতে কেন?
কারণ কি, আমি বলবো আমার ছোটবেলা থেকেই আমার পড়াশুনো সবই ইংরেজি স্কুলে হয়েছে, ইংরেজি স্কুল, ইংরেজি কলেজ, যার জন্যে যদিও মাতৃভাষা বলতে গেলে বাংলাই, কিন্তু আমি ইংরেজিতেই পড়াশুনো করেছি ছোটবেলা থেকে, এবং খুব সহজ মনে হয় ভাষাটা আমার জন্য।
তো আচ্ছা,
লেখার জন্য, বলার জন্য, ভাবার জন্য।
আপনি এর আগে আরেকটি বই আপনার প্রকাশিত হয়েছে, সেটিও আমার হাতে আছে, উন্ডেড টাইগ্রেস, এবং এই বইতে কয়েকটি ছোট ছোট উপন্যাস আছে, নভেলা আছে। আপনার কবিতা, আপনার নাটক বা আপনার উপন্যাস, এগুলোতে বিষয়বস্তু হিসেবে সাধারণত আপনি কি বেছে নেন?
এই শিশুদের বইগুলো তো বিশেষ করে শিশুদের জগৎ, ওদের কল্পনা জগৎ, সেটা নিয়ে লেখা। কিন্তু এই যে বইটা ওয়ান্ডেড টাইগ্রেস, এটা হয়েছে, এটা লিখেছি আমি ইন্ডিয়ান উইমেনদের সম্বন্ধে, ভারতীয় নারীদের সম্বন্ধে, তাদের যে কতগুলো সমস্যা থাকে সেইগুলো কিভাবে তারা ওভারকাম করে।
কী ধরনের সমস্যা?
ধরুন সামাজিক সমস্যা। তারা সবাই কিন্তু শিক্ষিতা, এই আমার এই 6টা গল্পে নায়িকারা সবাই শিক্ষিতা, কিন্তু তা হলে কি হবে, তবুও সমাজের সাথে এদের অনেক ব্যাপার নিয়ে অনেক রকমভাবে লড়তে হয়েছে, এবং হয়তো অনেক সময় তারা অনেক কম্প্রোমাইজও করেছে, করতে হয়েছে, করতে বাধ্য হয়েছে। তো সেই সেই থিমটার ওপরেই আর কি ছটি গল্প আমার।
ভারতে মহিলাদের নারীদের অবস্থানটা সামাজিকভাবে এখন কি আগের চাইতে বদলাচ্ছে?
হ্যাঁ, তা বদলাচ্ছে অবশ্যই,
উন্নতি হচ্ছে।
হ্যাঁ, নিশ্চয়ই উন্নতি হচ্ছে, কিন্তু তবুও তার সাথে সাথে কিন্তু মানে লড়তে হচ্ছে, লড়তে না লড়লে হয়তো হতো না, এই এই পরিবর্তনটা আসতো না।
কি ধরনের সমস্যা একটু বলবেন, দু একটা উদাহরণ।
কীরকম সমস্যা বলবো, মানে যেমন ধরুন মানে খুব পারিবারিক ব্যাপারে বলতে গেলে, যেমন ধরুন ডটার ইন ল, মাদার ইন লর একটা যে রিলেশনশিপ, সেটার মধ্যেও
শাশুড়ি
এবং বউয়ের মধ্যে যে একটা
দ্বন্দ্ব,
একটা দ্বন্দ্ব থাকে সেটা নিয়ে, বা নানান রকম ধরুন, তারপরে ধরুন ইনফিডেলিটি, স্বামীরা যে আনফেথফুল হয়, নট দ্যাট যে স্ত্রীরা হয় না বা মেয়েরা হয় না তা নয়, কিন্তু এখানে যেটা আমি দেখাতে চেষ্টা করেছি সেটা হলো এরকম যাদের স্বামীরা আর কি তাদেরকে দে হ্যাভ বিন আনলয়াল টু দেম, তো তখন সেখানে কীভাবে লড়েছে মেয়েরা এবং কীভাবে সেটাকে ওভারকাম করেছে সেটা নিয়েও আর কি আছে বেশ কয়েকটি গল্প তার মধ্যে।
আপনি তো কবিতা লেখেন, আপনার একটা কবিতার কিছুটা আমরা শুনতে পারি?
হ্যাঁ নিশ্চয়ই। এটার নাম হলো সে বড় ধর্মভীরু, লোকে বলে সে বড় ধর্মভীরু, আমি বলি মানুষ যদি মানুষের মতো বাঁচতে জানে তবে কিসের লাগে ধর্মের দোহাই, মনের আঙিনায় একটা কাঁটা তারের বেড়ার মতো গিরে থাকবে আমার ধর্ম আমায়, সে যে অসম্ভব। মানবতার উন্মুক্ত নীলাকাশে আমি মেলেছি ডানা, দেখেছি চোখ মেলে সেখানে নেই কোনো বাধা কিংবা কোনো ভেদ বিচার অন্ধ সংস্কার, শুধু সমতা, শুধু একতা, অসীম প্রগাঢ় মানবতা, সেখানে মানুষ বাঁচতে জানে ভালো মানুষকে শুধু মানুষ বলে। ক্রমবিকাশের পথে এগিয়ে এসেছি আমরা বহু দূর, খসেছে আমাদের লেজ, শিং, ধারালো নখর, দাঁড়াতে শিখেছি দুপায়ে, জন্ম দিয়েছি বাণী, সুর ও ছন্দ, তবু আমাদের রক্তে পাশবিক ধারাটি এখনও প্রখর। তাই কত না প্রাণ, জীবন, সৃষ্টি, শিল্প ধ্বংস হয়েছে ধর্মের নামে, ইতিহাস তার চরম স্বাক্ষর। আমি ধর্মের ভয়ে, ধর্মের নেশায়, ধর্মের বাঁধনে ও ধর্মের শাসনে হব না শাসিত কোনো দিন, মিথ্যে বলবো না, ভয় আমিও পাই ধর্মভীরুকে।
সামনে আপনার আরও বই প্রকাশিত হতে যাচ্ছে এবং আপনি এখন বর্তমানে কি কিছু লিখছেন বা লেখার পরিকল্পনা করছেন?
এখন বলবো আমি অনেক লিখে ফেলেছি কিন্তু পাবলিশ করার সময় পাইনি বা সুযোগ পাইনি, এখন সেগুলো পাবলিশ করব একে একে। যেমন তিনটে বড় উপন্যাস লিখেছি, সেই তিনটেকেও পাবলিশ করব ভাবছি, এবং বেশ কিছু অ্যাবাউট ছটা শিশুদের বই লিখেছি, আরও ছটা এটার পরে, সেগুলো একে একে পাবলিশ করব এখন সব।
আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো।
আমারও খুব ভালো।
মৃদুলা মিত্র ভায়াস, আজকে আপনি আমাদের স্টুডিওতে এসেছেন, আমাদের সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আর আমিও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি যে আমাকে নিমন্ত্রণ করেছেন এখানে এসে আপনার সাথে কথা বলার জন্য।
দেখা গিয়েছে যে পেশা হিসেবে প্রযুক্তি খাত সবচেয়ে দ্রুত গতিতে বাড়ছে, কিন্তু এ খাতে মেয়েরা ছেলেদের চেয়ে অনেক পিছিয়ে রয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে 500,000-এরও বেশি চাকরি থাকলেও সম্প্রতি এক গবেষণায় দেখা গিয়েছে মাত্র 20% মেয়েই বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিতকে পেশা হিসেবে বেছে নেবেন। আর এই চিত্রটিরই পরিবর্তনের উদ্যোগ নিয়েছে মেরিল্যান্ডে বসবাসকারী দুই বোন। ভয়েস অফ আমেরিকার প্রতিবেদন থেকে শোনাচ্ছেন এ সম্পর্কে রোকেয়া হায়দার এবং তাওহিদুল ইসলাম।
সম্প্রতি উচ্চ মাধ্যমিকের লেখাপড়া শেষ করে সিন্ডিশি এবং তার বোন উইন্ডিশি স্পার্ক আইটি রোবোটিক্স নামের একটি কর্মসূচি তৈরি করেছে। আর এই কর্মসূচিতে মেয়েরা যাতে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে ছেলেদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে সেজন্য তারা মেয়েদেরকে সাহায্য করে থাকে। আর এরই অংশ হিসেবে গ্রীষ্মকালীন ছুটির পুরো সময়টা তারা ব্যয় করেছেন কিভাবে রোবটের প্রোগ্রাম করা হয় তা তরুণীদের শেখানোর জন্য। স্যান্ডি শি বলছিলেন,
Aspagati Robotics, I teach girls how to program using robotics. And I think it's very important for girls
Spark IT Robotics এ আমি মেয়েদের শেখাই কিভাবে রোবটিক্স ব্যবহার করে প্রোগ্রাম করতে হয়, এবং আমি মনে করি এটা মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি একটি উদ্ভাবনের বিষয় এবং মেয়েদের জন্য প্রোগ্রাম করার একটি আকর্ষণীয় উপায়।
10 থেকে 15 বছর বয়সী মেয়েরা 2 সপ্তাহ ধরে সাধারণ ধরনের কোডিং শিখে থাকে। উইন্ডিশি বলছিলেন, শিক্ষার্থীদের অবশ্যই গোল আকারের একটি রোবটকে এমনভাবে প্রোগ্রাম করতে হবে যাতে তা বেশ কিছু বাধাকে সফলভাবে অতিক্রম করতে পারে, এবং এক্ষেত্রে তাদের যন্ত্রপাতি হচ্ছে একটি আইপ্যাড এবং অনেক অনেক অঙ্ক। উইন্ডিশি বলছিলেন,
When you program the robots, you have to know how fast the robot rolls, how long you want the robot to roll and together.
আপনি যখন রোবটের প্রোগ্রাম তৈরি করছেন তখন আপনাকে জানতে হবে রোবটটি কত গতিতে যাবে, কতটা দূরত্বে যাবে এবং এই রোবট একসঙ্গে কত দূর যেতে পারে। সুতরাং গুণন অঙ্ক এবং দূরত্ব ও সময়ের মৌলিক জ্ঞান থাকাটা অবশ্যই প্রয়োজন।
শিক্ষার্থীরা একই সঙ্গে রোবটটি পরিচালনার প্রোগ্রামটিতে থাকা ত্রুটিগুলো কিভাবে সংশোধন করা যায় তাও শিখবে।
But sometimes they're not that accurate. So when we have to program it, we have to like
কখনো
try it
কখনো out তারা সঠিক, কিন্তু মাঝে মাঝে আবার তারা ততটা সঠিকভাবে কাজ করে যে তা নয়। সুতরাং আমরা যখন প্রোগ্রাম করি তখন আমাদেরকে এটি অনেকবার চেষ্টা করে তা করতে হয়।
কিছু কিছু শিক্ষার্থীর জন্য চ্যালেঞ্জ হচ্ছে আনন্দেরই অংশ। তেমনি একজন শিক্ষার্থী হচ্ছে নিষ্কা, সে বলছিল,
Well, I've always liked coding and I've done Lego robotics and then when I heard about this program I'm like wow, coding
আমি সবসময় কোডিং পছন্দ করি এবং আমি লেগো রোবটিক্স শিখেছি, এবং যখন আমি এই প্রোগ্রামটি সম্পর্কে শুনলাম তখন আমি বলেছিলাম কোডিং তো মনে হচ্ছে মজার বিষয় হবে।
সেন্ডিশি আশা করছেন ক্যারিয়ার হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিতকে না বলার আগে মেয়েরা হয়তো দ্বিতীয়বার ভাববে। সে বলছিল,
The biggest challenge is that girls have the mental thinking that they are not capable or they are not good or smart enough.
সবচেয়ে বড় চ্যালেঞ্জই হচ্ছে মেয়েরা মনে করে যে তারা হয়তো কোনো কাজ পারবে না, তারা দক্ষ নয় বা যথেষ্ট স্মার্ট নয়, যা অবশ্যই সত্যি নয়। এবং আমি মনে করি মেয়েদের আসল সমস্যাটি হচ্ছে মেয়েরা মনে করে থাকে যে প্রযুক্তি হচ্ছে ছেলেদের জন্যই।
সেন্ডি এবং উইন্ডিশি আশা করে মেয়েরা এই ক্লাসের বাইরে কোর্স চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত তারা বিজ্ঞান ও প্রযুক্তি খাতে নিজেদের স্থান তৈরি করে নেবে।
আর এখন থিম শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে শুরু হচ্ছে শ্রোতাদের ইমেল, ফোন, ফ্যাক্স, ফেসবুক ফ্যান পেজ ওয়াল, ডাকে পাওয়া প্রশ্ন জিজ্ঞাসা নিয়ে আমাদের আজকের মিতালি। উপস্থাপন করছেন তাহেরা কিবরিয়া, সঙ্গে রয়েছেন আহসানুল হক।
শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আহসানুল হক।
ধন্যবাদ, এবং আজকে আপনাদের সাথে আমি থাকতে পেরে অত্যন্ত আনন্দ বোধ করছি, কারণ চিঠিপত্রের আসরে সাধারণত রোকেয়াপা থাকেন।
হ্যাঁ, প্রতিবারই আপনারা শ্রোতা দর্শক, আপনারা যারা মিতালির আসর শুনে থাকেন, রোকেয়াপার কণ্ঠস্বর শুনে থাকেন, কিন্তু আজকে উনি ছুটিতে রয়েছেন, সেজন্যই আহসান আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন।
আমাদের এই যে চিঠিপত্রের আসর, সেটার একটা নতুন ঘটনা হচ্ছে যে এই যে আমরা ক্যামেরার সামনে বসে এটা করছি, এটা কিন্তু আগে আমরা করিনি। আগে আমরা করতাম শুধুমাত্র রেডিওর জন্যে, শুধুমাত্র অডিও।
আসলে আমাদের পুরো ব্যাপারটাই তো এখন অন্যরকম হয়েছে, মাল্টিমিডিয়ার যুগ। আমরা এই তো আহসান আপনার হাতেই আমি দেখতে পাচ্ছি যে ফোন নিয়ে এসছেন, সেখানেও দেখতে পাচ্ছি ভিওএর বাংলা সাইটটা রয়েছে, ফেসবুক রয়েছে, এবং সেখানেও কিন্তু আমরা এখন অনুষ্ঠান প্রচার করছি। আপনারা তো অনেকেই জানেন, শুধু যে শুনতে পাচ্ছেন তা নয়, স্টুডিওতে আমাদের দেখতে পাচ্ছেন তা নয়, আমাদের যারা ঢাকার রিপোর্টার আছেন বা কলকাতার আছেন বা আমাদের যে সমস্ত আরও স্পেশালিস্টরা আছেন অন্যান্য অনুষ্ঠানের, তারাও যোগ দেন আমাদের সঙ্গে, ছবি অন্তত আমরা দেখাতে পারি।
অর্থাৎ ফেসবুক লাইভ, ফেসবুক লাইভে আমাদের রেডিও অনুষ্ঠানটা আপনারা এখন প্রতিদিন দেখতেও পাচ্ছেন। যারা ফেসবুক লাইভ দেখেন তারা তো অবশ্যই প্রশংসার দাবিদার, কিন্তু সেই সাথে আমি ফেসবুক লাইভে যারা আমাদেরকে নিয়মিতভাবে আমাদের অনুষ্ঠান দেখেন এবং মন্তব্য করেন
তাদের কয়েকজনের আসান কিছু মন্তব্য আমরা শোনাই আমাদের বন্ধুদের।
হ্যাঁ নিশ্চয়ই, যেমন মাসুদুর রহমান, তিনি নিয়মিতভাবে আমাদের অনুষ্ঠান শোনেন এবং তিনি দিলু খন্দকারের যে খেলার বিশ্লেষণ তিনি দেন ঢাকা থেকে, সাংবাদিক দিলু খন্দকার, সেটার অত্যন্ত প্রশংসা করেছেন।
এবং সেই সঙ্গে খেলার আরেকটা খবর জানিয়ে দিতে চাই যে আমাদের শ্রোতা দর্শকরা কিন্তু দাবি তুলেছেন যে ভিডিও দেখাতে হবে। আসান, এটা কিন্তু আপনার দায়িত্বে পড়ে গেল, কারণ আমি জানি যে আপনি ক্রীড়া অনুষ্ঠানটা আপনিই করেন।
হ্যাঁ, না ব্যাপার হচ্ছে যে খেলার খবরে ছবি দেখানোর ব্যাপারে কিন্তু কিছু কপিরাইট, আন্তর্জাতিক কপিরাইটের নিয়মকানুন আছে। যেমন ধরেন যে বিশ্বকাপ ফুটবল যখন হচ্ছে, বিশ্বকাপ ক্রিকেট যখন হচ্ছে, তখন কোনো একটি বিশেষ চ্যানেল, টিভি চ্যানেল বা কয়েকটি বিশেষ টিভি চ্যানেল তারা কপিরাইট কিনে নেয়। সুতরাং বিশ্বকাপ ফুটবল, বিশ্বকাপ ক্রিকেটের ছবি কিন্তু তখন যে কেউ দেখাতে পারে না। শুধুমাত্র সেই ছবিই আমরা দেখাতে পারবো যেটির কপিরাইট ভয়েস অফ আমেরিকার আছে। সেই কারণে সবসময় সব খেলার ছবি হয়তো আমরা দেখাতে পারবো না, কিন্তু যেমন ধরেন খেলার খবর যখন পরিবেশন করি তখন বিভিন্ন রকম মন্তব্য আসে। একটি মন্তব্য ছিল যে কেন আমাদের বেতারের যে এক ঘন্টার অনুষ্ঠান প্রতিদিনের তার শেষ দিকে গিয়ে আমরা খেলার খবরটি দেই। আমার মনে হয় যে খেলার খবর ঐতিহ্যগতভাবে আমাদের অনুষ্ঠানে সাধারণত শেষ দিকেই দেওয়া হতো, এটা আজকে থেকে নয়, এটা বহু বছর আগের থেকেই খেলার খবরটা অনুষ্ঠানের শেষ দিকে দেওয়া হতো, যেই জন্য এখনও আমরা সাধারণত শেষের অংশে খেলার খবর,
এডিটোরিয়াল অথবা খেলার খবর দিয়েই আমরা শেষ করি। আমেজটাও ভালো থাকে অনুষ্ঠানের, তাই না?
এবং খেলার খবরে আমরা এখন যাদের বিশ্লেষণগুলো পাচ্ছি সেগুলো কিন্তু অত্যন্ত ভালো মানের, যেমন সাবেক জাতীয় ক্রিকেটার যারা ছিলেন, জাতীয় ফুটবলার যারা ছিলেন, তারা আমাদের অনুষ্ঠানে বিশ্লেষণ দিচ্ছেন। দিলু খন্দকারের মতো দীর্ঘদিনের অভিজ্ঞ ক্রীড়া সাংবাদিক, তারা বিশ্লেষণ করছেন খেলার খবর। এই জিনিসগুলি কিন্তু আমার মনে হয় যে শ্রোতাদের জন্য বাড়তি পাওয়া।
হ্যাঁ, তাহলে আমরা তো অনেকক্ষণ আলোচনা করলাম ফেসবুকে কী আসে না আসে এবং আরও আলোচনা করব, কিন্তু আমাদের হাতে কিন্তু অনেক চিঠি রয়েছে। শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই অপেক্ষা করছেন এবং অনেকেই চিঠি পাঠান। চলুন আমরা কিছু চিঠির উত্তর দেই আজকে। যেমন আমার হাতে অনেকগুলো পোস্ট কার্ড এসছে, আপনি পড়বেন নাকি একটি?
এই এই যে চিঠি, এগুলো দেখে আমার মনে হচ্ছে যে এই এগুলো আস্তে আস্তে কিন্তু
বিলীন হয়ে যাচ্ছে,
বিলীন হয়ে যাচ্ছে। এবং এই চিঠি আর কতদিন থাকবে, এই এই হলুদ পোস্ট কার্ডগুলো আর কতদিন দেখব, সেটাও একটা চিন্তার ব্যাপার কিন্তু। কারণ চিঠির পরে ইমেল এসছে, ইমেলের পর এখন ফেসবুক এসছে,
আবার কি আসবে কে জানে। ছোট হয়ে আসছে পৃথিবী। আসলে এই পোস্ট কার্ড এবং এই হাতের লেখা এত পরিচিত, এত পরিচিত, বহু কাল থেকে দেখছি। আসলে তারেক, এইচ এম তারেক লিখছেন, প্রেসিডেন্ট এইচ এম তারেক
দীর্ঘদিন ধরেই আমাদেরকে চিঠি লেখেন এবং একাধিক চিঠি আমরা পাই।
চমৎকার হাতের লেখা।
তিনি বন্দর নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে নিয়মিতভাবে পোস্ট কার্ড পাঠান। এইচ এম তারেক আমাদের অনুষ্ঠান সম্পর্কে তার মতামত দেন, যেমন এই এই চিঠিগুলোতে তিনি আমাদেরকে সম্প্রতি যে ঈদুল আজহা পালিত হয়েছে সেটার জন্য আমাদেরকে তিনি গ্রিটিংস পাঠিয়েছেন, অভিনন্দন পাঠিয়েছেন।
এই চিঠিটি একটু আগে লিখেছিলেন যে 2018 সালের ক্যালেন্ডার, কিন্তু ভাই 2018 সাল প্রায় তো শেষ হতে চলল, আমরা 19 সালের ক্যালেন্ডার অবশ্যই পাঠাবো।
হ্যাঁ নিশ্চয়ই। আরেকজন মন্তব্য করেছেন ফেসবুকে, সেটার একটু উত্তর দিতে চাই। একজন লিখেছেন যে আমরা কলকাতা থেকে সংবাদদাতাদের খবর নিচ্ছি, ঢাকা থেকে নিচ্ছি, দিল্লি থেকে কেন নয়, ভারতের রাজধানী দিল্লি থেকে। আমার মনে হয় যে দিল্লি থেকেও খুব শিগগির আমরা একজন সংবাদদাতার কাছ থেকে নিয়মিতভাবে খবর এবং সংবাদ পেতে শুরু করব, সেটা আমার মনে হয় যে আমাদের শ্রোতাদের জন্য একটা সুখবর।
হ্যাঁ নিশ্চয়ই। আরেকটি চিঠি পড়তে চাই, একটি খাম এসছে এবং আমরা দেখতে পাচ্ছি একটি চমৎকার একটি ভিউ কার্ড পাঠিয়েছে আমাদের জন্য। চিঠিটি লিখেছেন শরীফউদ্দিন দিলু, মসজিদ পাড়া চুয়াডাঙ্গা থেকে।
আচ্ছা, হ্যাঁ চমৎকার একটা পোস্ট কার্ড পাঠিয়েছেন। এটা দূর থেকে হয়তো দেখা যাবে না, কিন্তু খুব সুন্দর একটা পোস্ট কার্ড। অনেক ধন্যবাদ শরীফউদ্দিন দিলু। আর আরেকটা কথা এখানে একজন লিখেছেন, সম্ভবত এইচ এম তারেক। এইচ এম তারেক লিখেছেন যে খুব কষ্ট করে তাকে আজকাল রেডিওতে আমাদের অনুষ্ঠান শুনতে হয়, কারণ শ্রবণ মান ভালো নয়। এরকম চিঠি আমরা
প্রায়ই পেয়ে থাকি।
তো এখন আমার মনে হয় যে যারা রেডিওতে আমাদের অনুষ্ঠান শুনেন তারা হয়তো এখন মিডিয়াম ওয়েভে শুনছেন। আগে আমাদের অনুষ্ঠান শর্ট ওয়েভে শোনা যেত, FM শোনা যেত, এখন মিডিয়াম ওয়েভে হয়তো ভালো শোনা যায় না। আমার মনে হয় যে তারা আস্তে আস্তে যদি ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে শুরু করেন, ফেসবুকে আমাদের অনুষ্ঠান দেখতে শুরু করেন।
কিন্তু এখানে আসান, আমাদের অনেক শ্রোতা বন্ধু আছে যারা প্রত্যন্ত গ্রামাঞ্চলে থাকেন এবং তাদের কাছে কিন্তু এখনো রেডিওটা বিরাট ব্যাপার। তারা কিন্তু এখনো এই মাল্টিমিডিয়ার যুগে ঠিক ইন্টারনেটের কাছাকাছি পৌঁছাননি, সেই ক্ষেত্রে আমার মনে হয় তাদের জন্য রেডিওটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো মিডিয়াম ওয়েভ ছাড়া তো আর কিছু আপাতত নেই। আমরা আশা করব যে ভবিষ্যতে আমরা আরো ভালো কিছু আপনাদের উপহার দিতে পারব।
নিশ্চয়ই নিশ্চয়ই। আর কোন চিঠি?
আসলে তো অনেক চিঠি আছে। আমরা তুষার রয় রনি অনেক চিঠি পাঠিয়ে থাকেন, অনেক পুরনো দিনের শ্রোতা। তবে শ্রোতা বন্ধুরা, আজকে কিন্তু আহসান আমাদের উঠতে হয়।
নিশ্চয়ই। তুষার রয়
এই চিঠিটা দিয়েই আমরা শেষ করতে চাই।
আপনি লিখেছেন বাগেরহাট বাংলাদেশ থেকে, আপনার চিঠিটি দিয়েই আমরা আজকে অনুষ্ঠানের ইতি টানব। চিঠিতে আপনি সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন এবং
দীর্ঘ চিঠি লিখেছেন।
হ্যাঁ, নিয়মিত লিখেছেন যে আপনি নিয়মিত আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন এবং ভয়েস অফ আমেরিকার পরিবেশনা আপনার কাছে অনবদ্য মনে হয়, আমাদের অনেক প্রশংসা করেছেন। ঢাকাতে একটি শ্রোতা সম্মেলন আয়োজন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। ঢাকাতে শ্রোতা সম্মেলন কিন্তু মাঝে মধ্যে হয় এবং সেটার জন্য যদি একটু আপনি সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখেন, আমাদের অনুষ্ঠান নিয়মিতভাবে দেখেন, আমাদের ওয়েবসাইটে আসেন, আমাদের ফেসবুক পেজে আসেন। আমরা কিন্তু ঢাকায় কলকাতায় শ্রোতা সম্মেলন যখন হয় তার মাসখানেক আগের থেকেই কিন্তু আমরা ঘোষণা দিয়ে এটা সবাইকে জানাই এবং শ্রোতারা আসেন, দূর দূরান্ত থেকে আসেন। আমি আশা করব যে আপনি আমাদের পরের ঢাকার শ্রোতা সম্মেলনে নিশ্চয়ই যোগ দেবেন।
শ্রোতা বন্ধুরা, আজকে এখানেই উঠতে হয়। আপনারা আমাদের কাছে সরাসরি ডাকযোগে চিঠি পাঠাতে পারেন, এছাড়াও আমাদের ফেসবুক ফ্যান পেজে এবং ইমেল করে আপনাদের ফোন নাম্বার সহ আপনাদের প্রশ্ন এবং মন্তব্য পাঠাতে পারেন। আর আজকে যাদের প্রশ্ন চিঠির উত্তর দিতে পারলাম না তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।
নিশ্চয়ই সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আজকে মিতালী রাশোর এ পর্যন্তই।
আমাদের শ্রোতারা সবাই আশা করি পরিচিত আমাদের বিভিন্ন অনুষ্ঠানের থিম মিউজিকের সঙ্গে। বুঝতেই পারছেন এখন শুরু হতে চলেছে আজকের সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকতে পারে।
উত্তর কোরিয়াকে তার পরমাণু কর্মসূচি বিনষ্টে উৎসাহিত করার লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গত বছর 2375 প্রস্তাব পাশ করে, যার মাধ্যমে উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে। যুক্তরাষ্ট্র সেই প্রস্তাব কঠোরভাবে আরোপে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, নিরাপত্তা পরিষদের সদস্য এবং জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলি সর্বসম্মতিক্রমে উত্তর কোরিয়ার বিরুদ্ধে পূর্ণ নিষেধাজ্ঞা আরোপে সম্মত হয়েছে এবং আমরা আশা করব তারা সেই প্রতিশ্রুতি পালন করবেন। মিস্টার পম্পিও বলেন, তার কথায় নিষেধাজ্ঞা আরোপিত না হলে সফল পরমাণুমুক্ত হওয়ার সম্ভাবনা হ্রাস পেতে থাকে। এই মুহূর্তে উত্তর কোরিয়া অবৈধভাবে যে হারে জ্বালানি সামগ্রী চোরাচালানের মাধ্যমে দেশে নিয়ে আসছে সে হার জাতিসংঘ কর্তৃক বেঁধে দেয়া হারের চাইতে অনেক উপরে। এই চোরাচালানি অবৈধ তৎপরতা চলছে এক জাহাজ থেকে অন্য জাহাজে হস্তান্তরণের মাধ্যমে। আগস্টের 21 তারিখে যুক্তরাষ্ট্র ট্রেজারি দফতর রাশিয়ার দুটি শিপিং কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। যে সংস্থা দুটি উত্তর কোরিয়ার জাহাজ এবং সংশ্লিষ্ট সংস্থার অপর চটে জাহাজের কাছে পরিশোধিত জ্বালানি তেল হস্তান্তরে নিয়োজিত ছিল। 2017 সালের 21 সেপ্টেম্বরের 1-3-8-10 নির্বাহী আদেশ বলে আরোপিত এসব নিষেধাজ্ঞা সেসব ব্যক্তিদের বিরুদ্ধে আনা হয়েছে যারা উত্তর কোরিয়ার পতাকাবাহী জাহাজে পেট্রোলিয়াম সামগ্রীর হস্তান্তরণের সঙ্গে সংশ্লিষ্ট, যে তৎপরতা নিরাপত্তা পরিষদ মারফত অত্যন্ত সুস্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা আরোপিত দুটি সংস্থার নাম প্রাইমরি ম্যারিটাইম লজিস্টিক্স কোম্পানি লিমিটেড এবং গুডজন শিপিং কোম্পানি LLC এই দুটি সংস্থাই রাশিয়ার ভ্লাডিভস্টক বন্দরে অবস্থিত। রুশ পতাকাবাহী ছটি জাহাজের অন্যতম প্যাট্রিয়ট জাহাজ থেকে 2018 সালের শুরুতে জাহাজ থেকে জাহাজে তেল হস্তান্তর করা হয়েছে। একই জাহাজ থেকেই উত্তর কোরিয়ার পতাকাবাহী চং রিম টু কাছে 1500 টন এবং অন্য এক জাহাজ চং মা সানের কাছে 2000 টন হস্তান্তর করা হয়। এসব জ্বালানির ক্রেতার নাম টাইসং ব্যাং, যে উত্তর কোরিয়া সংস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ আগেই নিষেধাজ্ঞা আরোপ করেছিল। রাজস্বমন্ত্রী স্টিভেন মেনুচিন লিখিত এক বিবৃতিতে বলেন, রাশিয়া থেকে কোরিয়ার পতাকাবাহী জাহাজে জাহাজ থেকে জাহাজে বা যে কোনো মালামাল সরবরাহ বিক্রয় অথবা উত্তর কোরিয়ার কাছে অথবা উত্তর কোরিয়ার কাছ থেকে মালামাল হস্তান্তরণ যুক্তরাষ্ট্রের আইনি মোতাবেক নিষিদ্ধ করা হয়েছে। তিনি বলেন, চূড়ান্ত পরিপূর্ণ যাচাইযোগ্য পরমাণু মুক্ত উত্তর কোরিয়া অর্জিত না হওয়া অবধি এসব নিষেধাজ্ঞা লঙ্ঘনের পরিণাম অব্যাহত থাকবে।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। আর এখন সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ শোনাচ্ছেন শাহাদাত হোসেন সবুজ।
ধন্যবাদ। পাকিস্তানকে ঋণের ফাঁদে ফেলবার সমালোচনা প্রত্যাখ্যান করেছে চীন। চীনের স্টেট কাউন্সিলর এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং জি 3 দিনের সরকারি সফরে পাকিস্তান রয়েছেন। আজ শনিবার ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশির সাথে বৈঠকের পর এক মন্তব্যে পাকিস্তানের সাথে হাজার কোটি ডলারের বাণিজ্য চুক্তি নিয়ে যে নেতিবাচক সমালোচনা চলছে তাকে প্রত্যাখ্যান করেন। চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর CPEC নামে পরিচিত অর্থনৈতিক চুক্তিকে বন্ধুত্বের প্রতীক বলে উল্লেখ করেছেন ওয়াং জিং। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক পরামর্শক জর্জ পাপাডোলাপোলোসকে শাস্তি হিসেবে 14 দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে যে তদন্ত চলছে তার অংশ হিসেবে ট্রাম্পের এই সাবেক নির্বাচনী পরামর্শককে বিচারক গতকাল শুক্রবার কারাবাসের দণ্ড দিয়ে বলেন সে দেশের স্বার্থকে উপেক্ষা করে নিজের আগ্রহকে প্রাধান্য দিয়েছে। পাপাডোপোলোস হচ্ছেন ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের সাথে যুক্ত প্রথম ব্যক্তি যিনি 2016 সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে চলা বিশেষ কৌশলী রবার্ট মুলারের তদন্তে বিচারের সম্মুখীন হয়ে দণ্ড পেলেন। নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে FBI-এর কাছে মিথ্যা সাক্ষ্য দেয় তাকে দণ্ড দিয়েছে আদালত। পাপাডোপোলোস বলেন, FBI-এর কাছে মিথ্যা বলার জন্য ভীষণ বিব্রত ও লজ্জিত আমি। চীনা পণ্যের উপর বিপুল শুল্ক আরোপ করার পরও যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যে চীন প্রায় 3,100 কোটি ডলারের বাণিজ্য উদ্বৃত্ত সংগ্রহ করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও 24,700 কোটি ডলারের শুল্ক আরোপের ঘোষণা দেবার পরই চীনের বাণিজ্য উদ্বৃত্তের সংবাদটি গণমাধ্যমে এসেছে। চীন থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সমস্ত পণ্যের উপরই নতুন এই শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ফ্লোরেন্স আরও শক্তিশালী হয়ে আটলান্টিক সাগরের উপর দিয়া অগ্রসর হচ্ছে। আবহাওয়ার খবরে বলা হয়েছে রবিবার নাগাদ এটি হারিকেনে রূপান্তরিত হবে এবং ইতিমধ্যে এর প্রভাবে বারমুডা এলাকায় ঝড় বৃষ্টি হচ্ছে, পরে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানতে পারে এটি। রাশিয়ার সাবেক গোয়েন্দা সের্গেই ক্রিপল, যিনি রাশিয়ার পক্ষ ত্যাগ করে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছেন, তাকে এবং তার কন্যা ইউলিয়াকে হত্যার সন্দেহে 2 ব্যক্তির নাম প্রকাশ করা হয়েছে। ওয়েস্টার্ন ইন্টেলিজেন্স এজেন্সি বলেছে ওই 2 ব্যক্তি হচ্ছে আলেকজান্ডার পত্রব ও ব্রুলান ব্রশিরভ। 2016 সালে তারা পর্যায়ক্রমে ইউরোপে যাতায়াত করছিল এবং সে সময় তারা কী কী করেছে তা নিয়ে বিস্তারিত তদন্ত করছে সংস্থাটি। মার্চ মাসে সের্গেই ক্রিপল এবং তার কন্যা ইউলিয়াকে অচেতন অবস্থায় একটি পার্কের বেঞ্চে পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর দেখা যায় তাদের উপর মারাত্মক নার্ভ গ্যাস দিয়ে হামলা করা হয়েছিল। ইরাকের বসরা শহরে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে আজ শনিবার পার্লামেন্টে জরুরি বৈঠক চলছে। বসরা শহরে গত 1 সপ্তাহ ধরে নিম্নমানের সেবা ও কর্মসংস্থান ও দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ চলছে।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। আজকের এই অনুষ্ঠানে স্টুডিওতে প্রযোজক ছিলেন জয়তী দাশগুপ্ত, প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন টিয়ান ওয়াং, আর ফেসবুক সম্প্রচার তত্ত্বাবধান করলেন সেলিম হোসেন। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.